ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ জানিয়েছে তারা নিহত ওই তিন UPDF এর কর্মীকে লাশ উদ্ধার করেছে।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও নির্মাণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মহিবুল্লাহ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।
নাগা জঙ্গিদের শিবির ধ্বংস করতে মণিপুর রাজ্যের সীমানা পেরিয়ে একেবারে মায়ানমার রাষ্ট্রে ঢুকে কাজ হাসিল করে এসেছে ভারতীয় সেনারা।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। ভারী আমেরিকান অস্ত্রশস্ত্র স্থায়ীভাবে সীমান্তের ভেতরে মোতায়েনের জন্য রবিবার পোল্যান্ড বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে পূর্ব ইউরোপ ও বাল্টিক রাজ্যগুলোতে আমেরিকান উপস্থিতি জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা বিবেচনা করছে তারই অধীনে ওই প্রস্তাব দেয়া হয়। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ওই পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কবহর ও অন্যান্য অস্ত্রশস্ত্র পোল্যান্ডে মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী টমাস সিমোনিয়াক বলেছেন গত মাসে তিনি ওয়াশিংটনে আমেরিকান সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন, শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাকে আশ্বাস দেওয়া হয়। ওয়ার্সর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পোল্যান্ডে ও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে এটা আরেকটি পদক্ষেপ। ব্রিটিশ বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে দুবছর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন শীর্ষ গোপন ফাইল প্রকাশ করে ফেলার পর এবং রাশিয়া ও চীন এটা জেনে ফেলার পর যে তারা কীভাবে কাজ চালায়, লন্ডন বৈরী দেশগুলো থেকে তাদের গুপ্তচরদের ফিরিয়ে আনে। দ্য সানডে টাইমস পত্রিকায় বলা হয় স্নোডেনের কাছে যে 10 লক্ষের বেশি গোপন এনকোড করা ফাইল ছিল যখন তিনি 2013 সালে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান, মস্কো তা পাওয়ার পর গুপ্তচরদের ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। স্নোডেন রাশিয়াতেই বসবাস করছেন। BBC একই ধরনের রিপোর্ট প্রকাশ করে। ওই সংবাদপত্রে ভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয় চীনও ওইসব তথ্য পেয়েছে। বাংলাদেশে একটি উপজাতি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র বলেছেন তাদের 3 জন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
UPDF এর মুখপাত্র মাইকেল চাকমা সাংবাদিকদের বলেছেন রোববার ভোরে রাঙ্গামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকার গোলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে তারা নিহত ওই 3 UPDF এর কর্মীকে লাশ উদ্ধার করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। UPDF এর মুখপাত্র অভিযোগ করেছেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির লোকেরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। মাইকেল চাকমা বলেন গোলছড়ির একটি বাড়িতে UPDF এর কয়েকজন কর্মী সাংগঠনিক কাজে অবস্থান করছিলেন। রোববার সকালে কয়েকজন বন্দুকধারী সেখানে গুলি চালালে UPDF এর 3 কর্মী নিহত হন। পরে হামলাকারীরা ওই বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও নির্মাণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মহিবুল্লাহ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কুমিল্লার চান্দিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও নির্মাণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মহিবুল্লাহ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ওই যুবককে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত মহিবুল্লাহ চান্দিনা উপজেলার মাইস্কার ইউনিয়নের আউরাল গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র। মহিবুল্লাহ বদরপুর বাজারে মা টেলিগ্রাম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ওই দোকানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ব্যঙ্গাত্মক একটি অডিও গানের সঙ্গে যুক্ত করে ভিডিও নির্মাণ করে। শুক্রবার সন্ধ্যায় তার দোকানে ওই ভিডিও গানটি তার কম্পিউটারে চালু করে লোকজনদের দেখালে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। চান্দিনা থানার ওসি রসুল আহমেদ সাংবাদিকদের জানান, খবর পেয়ে বদরপুর বাজারে ওই দোকানে অভিযান চালিয়ে মহিবুল্লাহকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত সিপিইউ ও মনিটর সহ কম্পিউটারটি জব্দ করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজানের পানির ঢলে ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওইসব নদনদী ও শাখা প্রশাখার অববাহিকার বিশাল নিম্নাচল প্লাবিত হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
দুর্গত এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা, উত্তরাঞ্চলের অন্যান্য কয়েকটি জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে ডুবে গেলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকার ঘরবাড়ি পানিতে ডুবে গেলে বাসিন্দারা বাড়ির ছাদে কিংবা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। সংবাদদাতারা জানিয়েছেন, বন্যা দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের অভাব দেখা দিয়েছে। সেখানে বন্যা কবলিত মানুষের জন্য কোনো সরকারি বা বেসরকারি ত্রাণ তৎপরতা দেখা যায়নি বলে সংবাদদাতারা জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের সেনারা সম্প্রতি মিয়ানমারে ঢুকে যেভাবে জঙ্গি শিবির ধ্বংস করেছে তা নিয়ে সেদেশের রাজনীতিকরা কেন প্রকাশ্যে ঢাক পেটাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
নাগা জঙ্গিদের শিবির ধ্বংস করতে মণিপুর রাজ্যের সীমানা পেরিয়ে একেবারে মায়ানমার রাষ্ট্রে ঢুকে কাজ হাসিল করে এসেছে ভারতীয় সেনারা। কিন্তু এখন প্রশ্ন উঠছে, প্রতিবেশী রাষ্ট্রের এলাকায় ঢুকে এই ধরনের অভিযানের কথা ঢাক পিটিয়ে বলছেন কেন মন্ত্রী ও বিজেপি নেতারা? এ ধরনের গোপন অভিযান অতীতেও করেছে ভারতীয় সেনারা, কিন্তু সেগুলি গোপনই রয়ে গেছে। মায়ানমার সরকারের সম্মতিতেই এই সীমানা অতিক্রমের ঘটনা ঘটলেও তা এভাবে প্রচার করায় অস্বস্তিতে পড়েছে তারা। কিংবা এমন অভিযান পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধেও করা হতে পারে, প্রকাশ্যে এই হুমকি দিয়ে পাকিস্তানের হাতে রাজনৈতিক নেতারা এই প্রচারের অস্ত্র তুলে দিলেন যে ইচ্ছে করলেই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে ভারত। অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিংবা আশির দশকে পাঞ্জাবে পাকিস্তানি মদতপুষ্ট খালিস্তানি আন্দোলন দমনের সময়ও ভারতীয় সেনারা এই ধরনের অভিযান চালিয়েছিল, কিন্তু সেসব গোপনই রয়ে গেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রবিবার উত্তর কোরিয়া জাপান সাগরে তিনটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে তারা দাবি করে যে তারা সাফল্যের সঙ্গে সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়া তিনটি KN-01 ক্ষেপণাস্ত্র UTC সময় 7:30 পূর্বাঞ্চলের সীমান্ত শহর ওয়ানসান থেকে নিক্ষেপ করে। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো 100 কিলোমিটার পথ অতিক্রম করার পর সাগরে গিয়ে পড়ে। পিয়ংইয়ং 9 মে তিনটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর এটি ছিল তাদের সর্বসাম্প্রতিকতম পরীক্ষা। যুক্তরাষ্ট্র বলেছে, এই পরীক্ষা সুস্পষ্টতই জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এক আসন্ন রিপোর্টের সমালোচনা করেন। গাজা ভূখণ্ডে গত বছরে যে যুদ্ধ হয় সে সম্পর্কে ওই রিপোর্ট। মিস্টার নেতানিয়াহু জাতিসংঘের ওই রিপোর্টকে সময়ের অপচয় এবং ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বলে আখ্যায়িত করেন। ইসরায়েল তাদের নিজেদের রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলেছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে অসামরিক লোকজনদের লক্ষ্য করে হামলা চালায়নি। তারা গাজার ইসলামিক হামাস শাসকদের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি অসামরিক লোকজনদের ওপর আক্রমণ চালায় এবং তাদের নিজেদের লোকজনদের মানব বর্ম হিসেবে ব্যবহার করে। রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনকে আবার তাদের কাজ শুরু করতে দিয়েছে। কয়েকদিন আগে সরকার ইসলামাবাদে ওই সংগঠনের সদর কার্যালয় বন্ধ করে দেয় এবং দেশ ত্যাগ করার জন্য কর্মীদের 15 দিন সময় দেয়। মন্ত্রণালয় কেন তাদের সিদ্ধান্ত পাল্টেছে সে সম্পর্কে তারা কিছু বলেনি। বৃহস্পতিবার কর্তৃপক্ষ রাজধানীতে সেভ দ্য চিলড্রেনের দফতর বন্ধ করে দেয়। সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তান বিরোধী তৎপরতার অভিযোগ করে। শুক্রবারের মধ্যে সেদেশে ওই সংগঠনের প্রতিটি অফিস বন্ধ করে দেওয়া হয়। সেভ দ্য চিলড্রেন পাকিস্তানে 35 বছর ধরে আছে। খবর শেষ হলো।
শ্রোতারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। নজর দেব আন্তর্জাতিক খবরের দিকে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইরাকের অঞ্চলসমূহ পুনরুদ্ধারে ইরাকি বাহিনীকে সহায়তা করবার লক্ষ্যে আরও সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভয়েস অব আমেরিকার জেফ সেলডিনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের প্রতিহত করার কৌশলগত দুর্বলতা নিয়ে কদিন আগেও অসন্তুষ্টি প্রকাশ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এখন তিনি ইরাকে নিয়োগকৃত 3,100 যুক্তরাষ্ট্রের সেনা প্রশিক্ষকদের সঙ্গে যোগ দেওয়ার লক্ষ্যে আরও 450 জন সেনা প্রশিক্ষক পাঠানোর অনুমোদন দিলেন।
It reflects the need for the United States, our coalition partners, and for the Iraqi government to
বলছিলেন, এতে প্রতিফলিত হয় যুক্তরাষ্ট্র আমাদের অংশীদার এবং ইরাকি সরকারের পক্ষে শত্রুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে যা যা প্রয়োজন তার সব কিছু দিয়ে সহায়তা করতে আন্তরিকভাবেই আগ্রহী। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির অনুরোধে হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, বাড়তি এই সেনা সদস্যদেরকে পূর্ব আনবার প্রদেশের তাকাদ্দুম সেনাঘাঁটিতে পাঠানো হবে। পেন্টাগনের সেনা মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ওই সেনারা তাকাদ্দুমে 6 থেকে 8 সপ্তাহের অভিযানে অংশ নেবে। ইরাকি সেনাদেরকে যুদ্ধ সহ নানা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেবে এই নতুন সেনা সদস্যরা। ওয়ারেন বলেন, ইরাকি সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনারা আনবার প্রদেশের সুন্নি সম্প্রদায়কেও সহায়তা করবেন। তারা সুন্নি সম্প্রদায়ের লোকদেরকে সহায়তা করবেন, তাদেরকে আশ্রয় শিবিরে এনে ইরাকি সরকারকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে প্রশিক্ষিত করে তুলবেন। ওবামা প্রশাসনের বিরোধী পক্ষ যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড পছন্দ করছেন না। স্পিকার জন বেনার এর সমালোচনা করেছেন।
But as the president admitted the other day, he has no strategy.
বলছিলেন, আমি মনে করি এই সিদ্ধান্ত সঠিক দিকেই যাবে, তবে প্রেসিডেন্টের অন্যদিনের বক্তব্যে মনে হয়েছে যুদ্ধে জেতার বিষয়ে তার সুনির্দিষ্ট কোনো কৌশল নেই। যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা ইরাকে পাঠানোর সঙ্গে সঙ্গে ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে লড়তে যুক্তরাষ্ট্র কিছু ক্ষুদ্র অস্ত্র এবং যন্ত্রপাতিও পাঠাবে।
আরেকবার নজর দেব বাংলাদেশের দিকে। বিএনপি নেত্রী খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে ভারতের সানডে গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন, বাংলাদেশ সরকার চেয়েছিল যাতে ওই বৈঠকটি না হয়। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন সাক্ষাৎ করেননি, এ নিয়ে নানা যুক্তি, নানা আলোচনা সমালোচনা ছিল এবং আছে। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। বলা বলি ছিল, জামাতের হরতালের কারণে তিনি সাক্ষাৎ করতে যাননি। ঢাকা ও দিল্লির গণমাধ্যমে এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে, কূটনৈতিক পর্যায়ে এ নিয়ে কম কথা হয়নি। ঢাকার রাজনৈতিক অঙ্গন তো সমালোচনা মুখর ছিল, এসবের মধ্যে খালেদা জিয়া ছিলেন একদম নিশ্চুপ। ভারতের সানডে গার্ডিয়ানের কাছে এ নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পরপরই দেয়া সাক্ষাৎকারে খালেদা বলেন, প্রণববাবুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার উপরই হামলা হতে পারে, সেটা হতে পারত পান্নাসের হুমকি। প্রেসিডেন্ট যেখানে অবস্থান করছিলেন তার কাছেই একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়, তার এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল। জামাত তো আপনার সঙ্গে আছে, তারা কেন আক্রমণ করবে? খালেদা বলেন, এটাই তো কথা, যদি সেদিন তার উপর কোনো হামলা হতো তখন জামাত ইসলামের উপর দুঃস্থাপনা হতো। বেগম জিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ বর্ণনা করতে গিয়ে সানডে গার্ডিয়ানকে বলেন, বাংলাদেশ সরকার চেয়েছিল যাতে এই বৈঠকটি না হয়। এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর উক্তি স্মরণ করেন, বলেন, তিনি তো এক সংবাদ সম্মেলনে বলেছিলেন মোদীর সঙ্গে খালেদার বৈঠকের কোনো সম্ভাবনা নেই, এর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত জানিয়ে দেয় বৈঠক হবে, শেষ পর্যন্ত বৈঠক হয় যা একটি সফল বৈঠকের রূপ নেয়, মন্তব্য করেন খালেদা। তিনি বলেন, তার বিরুদ্ধে শুধু শুধু ভারত বিরোধী বলে প্রচার করা হয়, আসলে তিনি ভারত বিরোধী নন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স ভাইরাস আতঙ্কে রাজধানী সোলের অন্যতম প্রধান হাসপাতালের কাজকর্ম আংশিকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মার্স ভাইরাস থেকে নিরাপদ থাকতে দেশের সর্বত্র নেওয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যবস্থা। ভয়েস অব আমেরিকার রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত পড়ছেন সেলিম হোসেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের নামকরা স্যামসাং হাসপাতালের প্রেসিডেন্ট সং জায়ে হুন রবিবার হাসপাতালের জরুরি নয় এমন সকল সার্জারি আপাতত স্থগিত রাখবার নির্দেশ দিয়েছেন। তিনি এক ঘোষণায় বলেছেন, এর মানে হচ্ছে হাসপাতালের কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখা। নতুন কোনো রোগী আমরা ভর্তি করছি না, যারা এখানে ভর্তি রয়েছেন তাদেরকে অতি প্রয়োজনীয় চিকিৎসা সেবাই শুধু দেয়া হবে। মার্স ভাইরাসে সর্বশেষ 7 জন আক্রান্ত হবার খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের 4 জনই এই স্যামসাং হাসপাতালের। এই সংবাদের পরই হাসপাতালের কাজকর্ম স্থগিত করবার এই জরুরি ঘোষণা দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া রোগ প্রতিরোধ কর্তৃপক্ষের পরিচালক জিয়ং ইউন কিয়ং বলেছেন, এ পর্যন্ত 145 জন মার্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আজ নতুন 7 জন রোগী শনাক্ত হলেও সব মিলে 145 জন মার্স রোগীর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল চিকিৎসাকর্মী এবং বিশেষজ্ঞ বলেছেন, মার্স আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও এই ভাইরাস খুব মারাত্মক এবং জটিল ধরনের, তাই সতর্ক থাকতে হবে, কারণ আপাতত সংক্রমণ কমার লক্ষণ দেখা গেলেও যে কোনো সময় হঠাৎ বেড়েও যেতে পারে। মার্সের আতঙ্কে দক্ষিণ কোরিয়াব্যাপী মুখোশ পরে মানুষ চলাফেরা করছে। গত মাসে মধ্যপ্রাচ্য থেকে আসা এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় 14 জন মারা গেছে। হাজার হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
অনুষ্ঠানের এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং USAID-র যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি একটি প্রতিবেদন। উপস্থাপন করছেন শরীফুল হক।
আমার জীবন সংরক্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এই প্রতিপাদ্য নিয়ে 2015 সালের 14 জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। বাংলাদেশে প্রতি বছর 6 লক্ষ ব্যাগ বিশুদ্ধ রক্তের প্রয়োজন হয়, যার বিপরীতে স্বেচ্ছা রক্তদাতা এবং বিভিন্ন ব্লাড ব্যাংকের মাধ্যমে সংগৃহীত হচ্ছে 5,40,000 ব্যাগ রক্ত। ঘাটতি থেকে যাচ্ছে 60,000 ব্যাগ। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহকারী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সুরাইয়া রহমানের সাথে কথা বলে আমরা জানতে পারলাম বর্তমান চিত্র।
বাংলাদেশে প্রতি বছর প্রায় 6 লাখ ইউনিট রক্ত ও রক্ত উপাদান প্রয়োজন হয়। এর মধ্যে শতকরা 60% অর্থাৎ 3,60,000 ইউনিট পাওয়া যায় রোগীর আত্মীয় স্বজন থেকে, 30% অর্থাৎ 1,80,000 ইউনিট পাওয়া যায় স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে, আর 10% অর্থাৎ 60,000 ইউনিট পাওয়া যায় পেশাদার রক্তদাতাদের কাছ থেকে।
সময় মতো রক্তের সরবরাহ না থাকায় মাতৃমৃত্যু সহ নানা ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে। মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। রক্তদানে আসলে ভয়ের কি কিছু আছে? ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান বললেন, কারা কখন রক্ত দিতে পারবেন?
আসলে রক্তদান কোনো ভয়ের কোনো বিষয় নয়। আসলে আমরা যে রক্ত দিই না বা যারা রক্ত দেন না, অজ্ঞতার কারণে দেন না। তারা ভাবেন যে আমাদের শরীর থেকে এতগুলো রক্ত চলে যাবে। রক্তদানের বিষয়ে যে বৈজ্ঞানিক তথ্য, সে বিষয়টি এরকম যে একজন ব্যক্তি 18 বছর বয়স হলেই তিনি রক্তদানের উপযুক্ত হচ্ছেন, এবং তিনি যদি সুস্থ থাকেন, সব কিছু ঠিকঠাক থাকে, তার ওজন যদি ঠিক থাকে অর্থাৎ 45 কেজি, তার রক্তচাপ যদি ঠিক থাকে, তাহলে 60 ইয়ার্স পর্যন্ত প্রত্যেক বছর 3-4 বার রক্তদান করতে পারবেন।
তবে আশার কথা, এইসব কুসংস্কার কেটে যাচ্ছে ধীরে ধীরে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে স্বেচ্ছায় রক্তদানে।
রক্ত দিতে ভয় লাগবে কেন? শরীর স্বাস্থ্য ভালো থাকে রক্ত দিলে, তাছাড়া একজনকে উপকার করলে অবশ্যই নিজেরও ভালো লাগে।
না, আমার রক্ত দিতে কোনো ভয় কাজ করে না, নিজে স্বতঃস্ফূর্ত রক্ত দিই মানুষের উপকারের জন্য, যে মানুষের উপকার হবে।
রক্তদান শুধুমাত্র নিজের জন্য না, আপনার দেয়া রক্তে বেঁচে যেতে পারে একজন মানুষের জীবন। প্রাণবন্ততা সাথে একটি জীবন বাঁচানোর তৃপ্তি। সুরাইয়া রহমান আরো বলেন,
রক্তদানের সাথে সাথে শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। 2 সপ্তাহের মধ্যেই নতুন রক্তকণিকা জন্ম হয়ে এ ঘাটতি পূরণ করে।
রক্ত গ্রহণের আগে দরকার সংগৃহীত রক্ত সঠিকভাবে পরীক্ষা করে নেয়া। দূষিত রক্ত গ্রহণে বেড়ে যায় কিছু মারাত্মক রোগের সংখ্যা, সাথে জীবনের ঝুঁকিও। আপনার দেয়া এক ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি মানুষের জীবন, হয়তো তার সাথে জড়িয়ে আছে একটি পরিবার, অনেকগুলো হাসি মুখ। নিজে নিয়মিত রক্ত দিন, রক্তদানে উৎসাহিত করুন অপরকে। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
আইসিল জঙ্গিদের মোকাবেলায় বিশ্বজোটের প্রধান উদ্বেগই হচ্ছে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের নিয়োগ বন্ধ করা। আইসিল যোদ্ধাদের মোকাবেলায় বিশ্বজোটে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের বিশেষ দূত জেনারেল জন অ্যালেন ব্রুকিনস দোহা US ইসলামিক ফোরামে ভাষণ দেবার সময় তার উপরই সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন, বিশেষ ধর্মীয় বিশ্বাসে দীক্ষিত হবার আগেই অবশ্যই বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের আগমনের ধারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রশমিত করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত বছর 2178 প্রস্তাব বলে সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্রকে সীমান্ত জোরদার করার, তথ্যাদি বিনিময় এবং সন্ত্রাসীদের অভিযুক্ত করতে আইনি ব্যবস্থা পরিবর্তনের আবেদন জানিয়েছিল। 30টির বেশি অংশীদার দেশ আইনি ও বিচার সম্পর্কিত পরিবর্তন এনেছে, যাতে করে লড়াইয়ের সম্ভব ভাগে ভ্রমণে তারা বাধাপ্রাপ্ত হয়। ইন্টারনেটের বদৌলতে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হতে বা মনোনয়ন লাভে দেশ ত্যাগের প্রয়োজন পড়ে না। বর্তমানে একা পরিচালিত হামলাকারীরাই বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি দেশকে যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে একত্রিত হয়ে কাজ করতে হবে। সম্ভাব্য সন্ত্রাসী যোদ্ধা এবং সমর ক্ষেত্রের মাঝামাঝি প্রতিটি সীমান্তে নিজস্ব সম্প্রদায়ে প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রে দৃষ্টি রাখতে হবে। বিশ্বজোটের ফরেন টেররিস্ট ফাইটার ওয়ার্কিং গ্রুপ 9টি বিশেষ কেন্দ্রে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করেছে, যেমন সীমান্তে নিয়ন্ত্রণ বৃদ্ধি, তথ্যাদির বিনিময়, সন্ত্রাসীদের ভ্রমণ বিষয়ে তথ্যাদি সংগ্রহ করা, আইনি ব্যবস্থার উন্নয়ন, অভিযান পরবর্তী বিদেশি সন্ত্রাসীদের যাতায়াতের পরিসংখ্যান। আইসিল জঙ্গিগোষ্ঠী আরব সমাজের যুবকদের হতাশা এবং শেকড়হীন জীবনের দুর্দশার সুযোগ নিয়েছে। জেনারেল অ্যালেন বলেন, পশ্চিমের ক্ষুদ্র সম্প্রদায় হোক বা কতিপয় আরব সমাজ অথবা দক্ষিণ পূর্ব এশিয়াতে বড় ধরনের হতাশা এবং প্রবঞ্চনা পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও সুযোগ সুবিধার বেলায় তারতম্য দেখা যায়, যেমন যুবক সম্প্রদায় আজকাল স্মার্টফোনে যেসব সুযোগ সুবিধার সন্ধান পান এবং তাদের জীবনে তা পাবেন বলে বিশ্বাস করেন, তার মধ্যেও তারতম্য থাকে। জেনারেল অ্যালেন বলেন, তার কথায় এসব হতাশা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবশ্যই আমাদের সজাগ থাকতে হবে এবং একই সঙ্গে মূল সমস্যার কারণ খুঁজে তার সমাধান দিতে হবে। আইসিলের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের অন্তর্ভুক্তি বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তি বাহুবল এবং ঐক্য সংহতির মাধ্যমে আইসিল জঙ্গিদের পরাস্ত করা সম্ভব হবে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে 18 জুন বৃহস্পতিবার ঢাকা শেরেবাংলা স্টেডিয়ামে। এ খেলার ফলাফল নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ভয়েস অব আমেরিকাকে তিনি জানালেন, দলে সামান্য পরিবর্তন আনা হয়েছে ভালো ফলাফলের লক্ষ্যে। কিছুক্ষণ আগে ওয়াশিংটন স্টুডিও থেকে তার সাথে কথা বলেছেন সহকর্মী সেলিম হোসেন।
ফারুক আহমেদ, আপনি তো বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। ভারতের সঙ্গে প্রথম ওয়ানডে শুরু হচ্ছে এবারকার সফরে 18 জুন। আমাদের বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন?
প্রস্তুতিতে আমরা আসলে, আপনি জানেন যে আমরা খেলে এসেছি, আমরা পাকিস্তান টিমের সাথে 2-3টা ওয়ানডে খেলেছি, টি-20 খেলেছি, তারপর টেস্ট খেলেছি দুটা, আবার ইন্ডিয়ার সাথে এক টেস্ট খেলেছি। সো প্রস্তুতি মনে করেন এর মধ্যে আমাদের, যদিও ডোমেস্টিক এখন কোনো খেলা নেই, বাট তারপর আমি বলবো যে লাস্ট এক মাসে আমরা বেশ ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলেছি। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের প্রস্তুতি খুবই ভালো আমি বলবো।
আমাদের ওয়ানডে টিমের কি কোনো পরিবর্তন হবে?
আমাদের অলরেডি, আমরা, আপনি জানেন, অ্যানাউন্স করে দিয়েছি ওয়ানডে টিম। আপনি জানেন লাস্ট যে টিমটা আমাদের পাকিস্তানের সাথে খেলেছি সেখান থেকে দুটো চেঞ্জ করেছি আমরা টিমের মধ্যে, খুব সঙ্গত কারণে, বিকজ পাকিস্তানের সাথে আমরা 3টা ওডিআই জিতেছি, সো আমরা বেশি চেঞ্জ করতে চাইনি। আপনি জানেন মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের খুবই সফল একজন প্লেয়ার ছিলেন ওয়ার্ল্ড কাপে, সে আঙ্গুল তার ফ্র্যাকচার হয়েছে, ওই জন্য তার সব সঙ্গত কারণে বাদ পড়েছে টিম থেকে। তার জায়গায় আমরা টিমে নিয়েছি লিটন কুমার দাসকে, আর আপনি আমাদের একজন পেস বোলার ছিলেন, আপনি জানেন আবুল হাসান, তার জায়গায় আমরা মুস্তাফিজকে নিয়েছি। মুস্তাফিজকে আমরা আসলে ইয়াংস্টার আন্ডার 19 খেলেছে, তারপর আমরা তাকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়েছিলাম গত জুলাই মাসে ওই এটিমের জন্য, এবং এর মধ্যে সে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তানের এগেনস্টে, চার ওভারে সে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে এবং অত্যন্ত চমৎকার বোলিং করেছে। আমরা আর সবচেয়ে বড় কথা, সে একজন বাহাতি বোলার, আমাদের টিমে অত বাহাতি বোলার নেই, তো এটা বিবেচনা করে একটা টিমের বোলিং এ বৈচিত্র আনার জন্য বলতে পারেন আমরা নিয়েছি। দেখা যাক ওয়ান ডে সিরিজটা কেমন হয়, তবে আমরা খুবই আশাবাদী যে আমরা ওয়ান ডে সিরিজটা খুব ভালো খেলব।
ধন্যবাদ জনাব ফারুক আহমেদ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য
আপনাকে ধন্যবাদ।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
আমেরিকান ভারী অস্ত্রশস্ত্র স্থায়ীভাবে সীমান্তের ভেতরে মোতায়েনের জন্য রবিবার পোল্যান্ড বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে পূর্ব ইউরোপ ও বাল্টিক রাজ্যগুলোতে আমেরিকান উপস্থিতি জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা বিবেচনা করছে তারই অধীনে ওই প্রস্তাব দেয়া হয়। পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ওই পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক বহর ও অন্যান্য অস্ত্রশস্ত্র পোল্যান্ডে মোতায়েন করবে। প্রতিরক্ষামন্ত্রী টমাস সিয়ামোনিয়াক বলেছেন গত মাসে তিনি ওয়াশিংটনে আমেরিকান সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন, শীঘ্রই একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে তাকে আশ্বাস দেওয়া হয়। ব্রিটিশ বার্তা মাধ্যমে বলা হচ্ছে যে দুবছর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন শীর্ষ গোপন ফাইল প্রকাশ করে ফেলার পর এবং রাশিয়া ও চীন এটা জেনে ফেলার পর যে তারা কীভাবে কাজ চালায়, লন্ডন বৈরী দেশগুলো থেকে তাদের গুপ্তচরদের ফিরিয়ে আনে। ভারতে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের হদিশ করতে সব অস্ত্রে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর লাগানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের হদিশ করতে গিয়ে লাইসেন্সপ্রাপ্ত সব অস্ত্রে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর লাগানোর নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই কাজ করতে গিয়েই রাজ্যের বিভিন্ন জেলায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের খোঁজ মিলছে না। প্রকৃত রেকর্ডের সঙ্গে লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি এবং অস্ত্রের খোঁজ না মেলায় চিন্তায় পড়েছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যে আনুমানিক 12,000 লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র আছে। যদিও মাউসে ক্লিক করে এর ডাটাবেস কোনো তথ্য না থাকাতেই চিন্তায় পড়েছে রাজ্য প্রশাসন। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা ঠিক করেছেন ন্যাশনাল ডেটাবেস অব আর্মস লাইসেন্স এবং লাইসেন্স ইস্যু ও পুনর্নবীকরণের জন্য ওয়েব ভিত্তিক ব্যবস্থা চালু করা হবে। চলতি বছরের 1 অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নবান্নে এই নির্দেশ আসার পরেই প্রত্যেক জেলা প্রশাসনকে ন্যাশনাল ডেটাবেস অব আর্মস লাইসেন্স নবীকরণের কাজ শুরু করতে বলে দেওয়া হয়েছে। পরমাশিস কোষ্টায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রবিবার উত্তর কোরিয়া জাপান সাগরে 3টি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর কয়েক সপ্তাহ আগে তারা দাবি করে যে তারা সাফল্যের সঙ্গে সাবমেরিন ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের এক আসন্ন রিপোর্টের সমালোচনা করেন। গাজা ভূখণ্ডে গত বছর যে যুদ্ধ হয় সে সম্পর্কে ওই রিপোর্ট। মিস্টার নেতানিয়াহু জাতিসংঘের ওই রিপোর্টকে সময়ের অপচয় এবং ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বলে আখ্যায়িত করেন। রবিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান সেভ দ্য চিলড্রেনকে আবার তাদের কাজ শুরু করতে দিয়েছে। কয়েকদিন আগে সরকার ইসলামাবাদে ওই সংগঠনের সদর কার্যালয় বন্ধ করে দেয় এবং দেশ ত্যাগ করার জন্য কর্মীদের 15 দিন সময় দেয়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন নিক আইভানভ। যারা আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.